শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এক বিধ্বংসী আগুন কেড়ে নিয়েছে 81টি তাজা প্রাণ, দগ্ধ 9 জনের অবস্থা গুরুতর, 16 জন নিখোঁজ।
রয়েছে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
মায়ের ভাষা বাংলার জন্য জাতির যে বীর সন্তানরা শহীদ হয়েছিল, সেই বীর শহীদদের জাতি স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়।
রয়েছে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট।
সাধারণ রোহিঙ্গারা অভিযোগ করেছেন, ক্যাম্পের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে রোহিঙ্গাদের মধ্যে সংঘবদ্ধ একটি গ্রুপ নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
মহান একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশ্ব সংবাদ শুরু করছি। আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা দেশের দক্ষিণ সীমান্তের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণাকে চ্যালেঞ্জ করে একটি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিনিধি পরিষদের সদস্য টেক্সাসের জোয়াকিন ক্যাস্ট্রো আগামীকাল শুক্রবার এই প্রস্তাব দাখিল করবেন এবং মার্চ মাসের মাঝামাঝি দিকে প্রস্তাবটি ভোটের জন্য প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে। গতকাল বুধবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি একটি চিঠি প্রকাশ করেন, যেখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান বিধায়কদের এই প্রস্তাবের সহ উদ্যোক্তা হিসেবে স্বাক্ষর দিতে আহ্বান জানান এবং বলেন যে এই পদক্ষেপ খুব দ্রুতই এগিয়ে যাবে। ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাশ হবার সমূহ সম্ভাবনা রয়েছে, তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে এই প্রস্তাব পাশ করাতে হলে ট্রাম্পের দলের বেশ কিছু সদস্যকে তাঁর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কংগ্রেসের উভয় চেম্বারে পাশ হলে এটি ট্রাম্পের কাছে পাঠানো হবে এবং নিশ্চিতভাবে এই প্রস্তাবে তিনি ভিটো দিতে পারেন। সীমান্তে দেয়াল তৈরির জন্য ট্রাম্পের $570 কোটি পরিবর্তে সীমান্ত নিরাপত্তার জন্য থোক অর্থ প্রায় 140 কোটি অনুমোদন করায় ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন। ট্রাম্প বলছেন এদেশে অবৈধভাবে অভিবাসী এবং মাদকদ্রব্যের প্রসার রোধ করতে একটি দেয়ালের প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বাহিনী ইসলামিক স্টেটের যোদ্ধাদের একটি দলকে ইরাকের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত করেছে। তারা এখন ওই জঙ্গি গোষ্ঠীর অধীনে থাকা সিরিয়ার শেষ অংশটি জঙ্গি মুক্ত করার চূড়ান্ত অভিযানের জন্য অপেক্ষা করছে। ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা আজ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে আজকে ইসলামিক স্টেটের 150 জন ইরাকি সদস্যকে ইরাকে হস্তান্তর করা হয়েছে এবং বার্তা সংস্থা রয়টার একজন স্থানীয় ইরাকি মেয়রকে উদ্ধৃত করে বলেছে যে 10 ট্রাক করে ইরাকি এবং বিদেশি যোদ্ধাদের ইরাকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ট্রাকগুলোতে শত শত লোককে নিয়ে যাওয়া হয় এবং অন্তত 2টি ট্রাক আত্মসমর্পণকারী আইএস জঙ্গিরা ছিল সেই ট্রাকে। এদিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস অসামরিক লোকদের রাগুস গ্রাম ত্যাগ করার জন্য অপেক্ষা করছে এবং তারপরই তারা ওই এলাকা মুক্ত করতে অভিযান চালাবে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের একজন শীর্ষ কর্মকর্তা বলেন যে প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে যে গতকাল অন্তত 1,002 লোক বাগুস ত্যাগ করেছেন, তবে তিনি বলেন যে আরও 1,000-এরও বেশি লোক এবং তারা সবাই হয় আইএস যোদ্ধা নইলে তাদের পরিবারের সদস্য, তারা এখনও সেখানে রয়ে গেছে এবং তাদের অধিকাংশই ইরাকি বংশোদ্ভূত। বাংলাদেশের ঢাকায় চকবাজারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত 81 জন প্রাণ হারিয়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার বিখ্যাত চকবাজার, পুরনো ঢাকার ব্যবসার হেডকোয়ার্টার, বুধবার রাত 10টারও কিছু পরে ব্যস্ত নগরীর সবকিছু চলছিল ছক অনুযায়ী। চুরিহাট্টার রাস্তায় তখন প্রচণ্ড জ্যাম, রিক্সা আর প্রাইভেট কারে রাস্তা আটকে আছে। হঠাৎ বিকট শব্দে সবকিছু ওলট পালট হয়ে গেল, তখন শুধু আগুন আর আগুন। পাশের বিল্ডিং এ রাসায়নিক কারখানায় ছড়িয়ে পড়ল, এরপর কে কোথায় কেউ জানে না।
আমরা দুজন রিক্সায় ছিলাম, তো হঠাৎ করে একদম অ্যাক্সিডেন্টের ভিতরে একটা বিকট শব্দের পরে একদম অনেক দাউ দাউ করে
দুই মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা।
বিধ্বংসী এই আগুন থামাতে দমকল বাহিনীর 37টা ইউনিট 15 ঘন্টা লড়াই করেছে। 3টি হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। দগ্ধ 9 জনের অবস্থা গুরুতর, 40 জন ভর্তি বিভিন্ন হাসপাতালে, 16 জন নিখোঁজ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জার্মানির একটি সাংবাদিক টিমকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে আহত করেছে রোহিঙ্গারা। পৃথক ঘটনায় 1 লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিয়ানমারের 11 জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, জার্মানের 3 জন সাংবাদিক সহ মিডিয়া টিমটি একটি রোহিঙ্গা পরিবারের উপর ভিডিও চিত্র নির্মাণ করছিল। শুটিং শেষে ওই পরিবারের শিশুদের জন্য কিছু জামা কাপড় কিনে দিতে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে লম্বাশিয়া বাজারে গেলে এই ঘটনা ঘটে। সাধারণ রোহিঙ্গারা অভিযোগ করেছেন, ক্যাম্পের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে রোহিঙ্গাদের মধ্যে সংঘবদ্ধ একটি গ্রুপ নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে এবং নানা ঘটনা ঘটাচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের মাঝে ইয়াবা পাচার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সেন্ট মার্টিন থেকে 1 লাখ পিস ইয়াবা সহ মিয়ানমারের 11 জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
কোনো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন যে বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে আটক ব্রিটেনে জন্ম নেয়া ইসলামিক স্টেটের বধূর নাগরিকত্ব পুনর্বহাল করার জন্যে ব্রিটিশ সরকারের প্রচেষ্টা পাল্টা আপিলে বাতিল হয়ে যাবার ঝুঁকি রয়েছে। ব্রিটেনের একজন সাবেক শীর্ষ আইনজ্ঞ নাজির আফজাল ভয়েস অফ আমেরিকাকে বলেন, তিনি মনে করছেন যে এই সিদ্ধান্ত অবৈধ বলেই বিবেচিত হবার আশঙ্কা রয়েছে। তিনি বলছেন, 19 বছর বয়সী শামিমা বেগমকে ফেরত এনে উগ্রবাদ বিরোধী কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও বলেন যে লোকজনকে উগ্রবাদ বিরোধী করে তোলার ব্যাপারে আমাদের চমৎকার অভিজ্ঞতা আছে এবং প্রায়শই তাঁরা তাঁদের ব্যতিক্রমী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে অন্য দেশে পথে যাওয়া প্রতিহত করতে পারেন। এর ফলে আমাদের মতো নাগরিকরাই শেষ পর্যন্ত রক্ষা পাবেন। শামিমা এখন উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ায় কুর্দিদের ব্যবস্থাপনায় একটি শরণার্থী শিবিরে রয়েছে। সে মাত্র 15 বছর বয়সে 2015 সালে পূর্ব লন্ডন থেকে 2 জন স্কুলের বন্ধুসহ পালিয়ে যায়। এদের মধ্যে 1 জন 2016 সালে ইরাক অভিযানে মারা যায়। অপরজন আমিরা আব্বাসি এখনও আইএস নিয়ন্ত্রিত এলাকাতেই রয়েছে, যাদের মধ্যে 145 জন নারী এবং 50 জন অপ্রাপ্তবয়সী আইএসএ যোগ দিয়েছিল। ওদিকে সিরিয়ায় গিয়ে এই জঙ্গি সংগঠন আইএসএ যোগ দেয়া শামিমাকে ফেরত নেয়ার বিষয়ে ব্রিটেন ও বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। তার নাগরিকত্ব প্রশ্নে দুদেশের মধ্যে দ্বান্দ্বিক পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা শামিমা 15 বছর বয়সে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসএ যোগ দেন 2015 সালে। 4 বছরে তার সংসার হয়েছে। সিরিয়া ক্যাম্পে জন্ম নেওয়া নবজাতককে নিয়ে তিনি ব্রিটেনে ফিরতে চান, কিন্তু ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ শামিমাকে গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন এক পত্রের মাধ্যমে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, শামিমার পিতামাতা যেহেতু বাংলাদেশি তাই তিনিও বাংলাদেশের নাগরিকত্ব চাইতে পারেন। নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক বৈঠক এবং চিঠি চালাচালির পর বুধবার মধ্যরাতে শামিমা প্রশ্নে ঢাকা তার কড়া অবস্থানের কথা জানিয়ে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা বিবৃতিতে বলা হয়, শামিমা বেগমকে ভুলভাবে বাংলাদেশ ও ব্রিটেনের যৌথ নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সরকার দৃঢ়ভাবে বলছে তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। বাংলাদেশের যৌথ নাগরিকত্বের জন্য তিনি কখনোই আবেদন করেননি বা আসেননি, তাই তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2 দিনের সফরে আজ বেজিং গিয়ে পৌঁছেছেন। সম্প্রতি জামাল খাশোগজির হত্যার কারণে তাঁর দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ ভাবমূর্তিকে চাঙ্গা করে তোলা এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যই হচ্ছে সৌদি যুবরাজের এই সফরের উদ্দেশ্য। তবে সৌদি আরব এবং চীনের এই সুসম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে প্রচুর। চীন গত কয়েকদিন ধরে সৌদি আরবের রাজনৈতিক বৈরীপক্ষ ইরানকে এই বলে আশ্বস্ত করেছে যে যুবরাজের এই সফর মধ্যপ্রাচ্যে সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সফরকারী ইরানি সংসদের স্পিকার আলী লারিজানিকে গতকাল বলেন যে ইরানের সঙ্গে একটি সামূহিক কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে তাঁর সংকল্প অপরিবর্তিত থাকবে। ওদিকে যুক্তরাষ্ট্র ও চীন আজ ওয়াশিংটনে তাদের মধ্যকার বাণিজ্য বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক আবার শুরু করেছে এবং এমন আভাস পাওয়া যাচ্ছে যে তারা শিগগিরই একটি চুক্তিতে পৌঁছতে পারে। বার্তা সংস্থা রয়টার জানাচ্ছে যে উভয় পক্ষের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা ছটি বড় রকমের চুক্তির বিস্তারিত বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন, যাতে করে বাধ্যতামূলক প্রযুক্তি হস্তান্তরণ থেকে শুরু করে সাইবার চুরির বিষয়েও বোঝাপড়া হতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলো হার্টসে এবং ফেসবুকে। পুরনো ঢাকার চকবাজারের আগুনে বুধবার রাতে অসংখ্য মানুষের নিহত হওয়ার পেছনের প্রধান কারণ রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণ। বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন এটি নিছক কোনো সামান্য দুর্ঘটনা নয়, এটি মানুষসৃষ্ট দুর্যোগ। তারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই নিয়ে ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
2010 সালের 3 জুন পুরনো ঢাকারই নিমতলিতে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্যের গুদামে লাগা আগুনে কমপক্ষে 124 জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার 9 বছরের মাথায় এসে ওই পুরনো ঢাকারই আরেক এলাকা চকবাজারে আগুনে বুধবার রাতে অসংখ্য মানুষ নিহত হওয়ার পেছনে রয়েছে প্রধানত ওই একই কারণ, আগুনে রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণ। বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন এটি নিছক কোনো দৈব দুর্বিপাক বা সামান্য দুর্ঘটনা নয়, এটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন। এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
২০১০ এর
নিমতলির ঘটনার পরে পুরনো ঢাকায় থাকা 8 শতাধিক রাসায়নিক গুদাম ও কারখানা কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ, কিন্তু কোনো কাজ হয়নি। এবারে আবার সরকারি কর্তা ব্যক্তিরা নড়ে চড়ে উঠেছেন। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন রাসায়নিক গুদাম এবং কারখানা পুরনো ঢাকা থেকে উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
এই কেমিক্যাল গোডাউন উচ্ছেদ করবার জন্য নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলছিলেন একই কথা।
আপনারা জানেন যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নেন, তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলো আসছে। যদি আমাদেরকে সহযোগিতা চান আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন অতীত থেকে শিক্ষা না নেওয়ার কারণেই এই মনুষ্য সৃষ্ট দুর্যোগের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন ভয়েস অফ আমেরিকাকে বলেন,
চকবাজারে যে ঘটনাটা ঘটে গেল মানব সৃষ্ট একটা দুর্যোগ, মানুষের তৈরি দুর্যোগ। মানুষটা কিভাবে তৈরি করেছে সেই দুর্যোগটা, তার মানে যেখানে বসতি তার সাথে একই জায়গায় কেমিক্যাল তুলে রাখা হয়েছে। এখন কেমিক্যাল যখন তুমি রাখে সেগুলো দাহ্য পদার্থ, যখন যে কোনো স্কুলিং এরিয়াতে সেটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না, আইনগত দণ্ডনীয়। এটা কিন্তু আমাদের দেশেও আইনগত ব্যবস্থা আছে কিন্তু সেটা আমরা মানি না, এবং এত ঘনবসতিপূর্ণ জায়গায় এবং ওখানে মানুষ থাকে এবং দাহ্য পদার্থ দুটো একসাথে, এটার সাথে যুক্ত হয়েছে আপনার যে জায়গাটা সেখানে কিন্তু রাস্তাঘাটও কিন্তু খুব যথেষ্ট চওড়া না এবং বাড়িগুলো একটার সাথে একটা লাগানো। কাজে এখানে মানুষ যখন করেছে মানে মানুষ সৃষ্ট এই জন্য, কারণ মানুষ বসবাস করবে তাকে নিরাপদ থাকার প্রয়োজন, কিন্তু নিরাপদ থাকার আমরা রাখছি না এবং মানুষ রাখছে না এবং আমাদের আইন প্রয়োগ সংস্থাগুলো সেটাকে রাখার ব্যবস্থা করছে না, ব্যবস্থা করছে না মানে দেখছে না। যেমন এর আগে নিমতলিতে একই ঘটনা ঘটেছে এবং কতগুলো প্রাণ তখন গেল, এখন আবার নিহত 78 জন অলরেডি চলে গেছে। হয়তো আমরা যেটা যে অবস্থা দেখা যাচ্ছে আরো বাড়ার মানে আশঙ্কা করণীয়, যেমন আমরা ল্যান্ডস্লাইড হলে এটা প্রাকৃতিক অন্য কারণ, কিন্তু এটা তো মানুষের। আমরা দাহ্য পদার্থ রেখেছি, আমরা ঘনবসতি করেছি, আমরা পানির ব্যবস্থা করি রাখি নাই, আমাদের সমস্ত ওয়াটার বডি আমরা বন্ধ করে ফেলছি, রাস্তা আমরা ঠিক মতো নিয়ম মেনে আমরা বিল্ডিং করি না, এগুলো সবগুলাই তো মানব সৃষ্ট কারণ এবং এই কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি এবং এই দুর্যোগ। এই দুর্যোগকে কোথায় গিয়ে আমরা নিয়ে যাবো আমরা জানি না।
ইতিপূর্বে নিমতলিতে যে ঘটনা ঘটেছিল তারপরে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখান থেকে কোন ধরনের রাসায়নিক দ্রব্যাদি থাকে এরকম গুদাম বা এই ধরনের কোন ব্যবস্থা রাখা যাবে না, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। আপনি এর জন্য কাকে দায়ী করবেন?
এটা দুটোই দায়ী, যারা রাখছে তারা যেমন দায়ী, আমাদের যে আইন প্রয়োগ সংস্থা অথবা যারা এটা দেখার দায়িত্বে তারাও সেটা দেখছে না। আর আরেকটা জিনিস আমি বলবো, এই যে রাসায়নিক পদার্থ যে আমাদের দেশে আসছে এবং এটা তো আমাদের প্রয়োজনেই আসছে বা আমরা অতি প্রয়োজনে আনছি, কিন্তু সেটা তো আমাদের তৈরি হচ্ছে এবং সেটা গুদামজাত করার জায়গা কোথায়? আমাদের কি কোনো জায়গায় অ্যাসাইন করেছি আমরা যে এইরকম জায়গায় এটা থাকতে হবে? সেটাও কিন্তু করিনি। আমরা বলছি এখানে রাখা যাবে না। আমাদের কি কোনো ব্যবস্থা করা হয়েছে যে অমুক জায়গায় রাখা হবে? সেটাও কিন্তু হয় নাই। কিন্তু এই কর্মকাণ্ড গুলো চলছে, আমরা জানি আমাদের প্রয়োজনেই চলছে এবং সবাই হচ্ছে, কাজে আমাদের সবদিকে নজর। যেমন আমাদের যে কোনো ল্যান্ড ইউজ প্ল্যানিং এ যেরকম ইন্টিগ্রেটেড প্ল্যানিং নাই, যে কোনো প্রজেক্ট তৈরি করতে ইন্টিগ্রেটেড প্ল্যানিং নাই, আমাদের এখানেও প্ল্যানিং নাই। আমরা বলছি রাখা যাবে না, আমরা কিন্তু বলি নাই যে এমুক জায়গাটা আমাদের জন্য অ্যাসাইন, এই জায়গায় এটা থাকবে এবং সেই জায়গাটা অ্যাসাইন, সেই জায়গার প্রোটেকশনটা আমরা রাখবো, সেটাও রাখি নাই।
নাগরিক অধিকার বিষয়ক বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কর্তৃপক্ষীয় অবহেলাকে দায়ী করেছেন।
Joint responsibility হচ্ছে to take care or look after the citizen of the country, so state always responsible. আর কেউ না থাকলেও সাধারণ মানুষ সবসময় স্টেটকে রেসপন্সিবল করে রেমেডি চাইতে পারে। এটা রেগুলার চেক এর মধ্যে নিয়ে আসার ব্যাপারে দায়িত্ব কাদের ছিল? সিটি কর্পোরেশনের তো দায়িত্ব ছিল, জড়িত তো যারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারাই তো আসলে রেসপন্সিবল।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ বললেন, পুরনো ঢাকাকে পুনর্গঠন করার কথা
একমাত্র উপায় হচ্ছে সার্জারি, মানে যখন আর অন্য কিছু কাজ হয় না তখন কাজ হচ্ছে সার্জারি করা। নগরের ক্ষেত্রেও তাই, এই জায়গাতে আর মানে অন্য কিছু করে আপনি কিছু করতে পারবেন না, এখন প্রয়োজন হবে রিডেভেলপমেন্টের কাজ। পৃথিবীতে বহু ইতিহাস আছে, বহু দেশ পুরনো শহর আছে, ফলে যেভাবে তৈরি হয়েছে আজকের ডিমান্ড এবং আজকের যে বাস্তবতা সেটা সম্পূর্ণ ভিন্ন, যেই কারণে এখন আবার নতুন করে যদি এখনকার ব্যবহার উপযোগী করতে হয় এই এলাকাকে নতুন ভাবে সাজানো প্রয়োজন হবে। খেয়াল করে দেখবেন এখানকার যে ভবনে যারা বসবাস করছে তাদের প্রত্যেকটা ফ্লোরেরই ব্যবহার একেবারে ভিন্ন ভিন্ন রকমের, কোথাও গোডাউন আছে, কোথাও কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কোথাও প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে এবং উপরে আবার মানুষ বসবাস করছে, অর্থাৎ মানুষ নিচে প্রায় বিস্ফোরক রেখে চিন্তা মনে ঘুমায়। এই জন্য বিশাল ধরনের একটা মোটিভেশন লাগে, যে মোটিভেশন সাধারণত আমরা দেখেছি যে রিডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে পূর্ব এশিয়াতে চায়না, জাপান এবং কোরিয়াতে এরা প্রচুর সাকসেসফুল মডেল তাদের কাছে আছে।
সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবাই কামনা করছেন এবারের কর্তৃপক্ষীয় ঘোষণা যেন কথার কথাই না থাকে। ঘোষণা অনুযায়ী রাসায়নিক গুদাম ও কারখানা যেন পুরনো ঢাকা থেকে অবিলম্বে উচ্ছেদ করা হয়, আবার যেন নিমতলিয়ার চকবাজারের মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। আজকে নারী কণ্ঠ পরিবেশন করছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ সাবরিনা। আজ নারী কণ্ঠে শোনাবো দুজন নারী লেখিকার কাহিনী, তারা কথা বলেছেন তাদের অভিজ্ঞতার কথা। প্রথমে যার কথা শোনাবো তিনি এবারের বইমেলায় ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শিখা রহমান। তার দুটো বই প্রকাশিত হয়েছে এবং তার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব। তিনি শোনাচ্ছেন এই শিখা রহমানের কথাগুলো।
ডক্টর শিখা রহমান, আপনি তো এখন বাংলাদেশে রয়েছেন এবং ঢাকার বইমেলায় আপনি অংশ নিচ্ছেন, এবার আপনার কয়টি বই বের হয়েছে?
আমার দুটি বই বের হয়েছে, দুটোই ছোট গল্পের গ্রন্থ। একটা বইয়ের নাম হচ্ছে আগুনের ফুল, প্রকাশ করেছে ছায়াবিথি প্রকাশনী। আর দ্বিতীয় বইটার নাম হচ্ছে রঞ্জনের প্রেমিকারা, সেটা প্রকাশ করেছে পাল পাবলিকেশন।
আপনি কতদিন ধরে লেখালেখি করছেন?
আমি লেখালেখি করছি প্রায় 4 বছর হয়ে আসলো, 3.5 বছর। আসলে আগে টুকটাক লেখালেখি করা হতো, বাট পুরাদমের লেখালেখি শুরু হয়েছে 3 বছর, 3.5 বছর হলো। লেখক হিসেবে এটা আমার প্রথম বইমেলা, আর প্রবাসে আসছি প্রায় 20 বছর। বইমেলাটা আসলে সময়ের সাথে অনেক বদলে গেছে, এখন ধরেন বইমেলা যত বড় পরিসরে হয়।
তো বইমেলায় নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন?
বইমেলায় হ্যাঁ প্রচুর মেয়ে, আমার মনে হয়েছে যে রাত হওয়া সত্ত্বেও সন্ধ্যার পরেই অনেক বেশি যারা পাঠক বই নেড়ে চেড়ে দেখছেন। বইয়ের প্রতি আমি বলবো মেয়েদের আগ্রহ অনেক বেশি, আগের চেয়ে আমার মনে হচ্ছে মাঝেবেলা আসছেন, ওখানে ইনসেকিউর ফিল করছেন, অনিরাপদ বোধ করেননি। আর দ্বিতীয়ত ব্লগে বা অন্যান্য জায়গায় লেখালেখি সূত্রে বেশ কিছু লেখিকাদের সাথে পরিচিত হয়েছি। এবার বইমেলায় এসে যেটা ভার্চুয়াল সম্পর্ক ছিল ওনাদের সাথে সামনাসামনি দেখা হয়ে খুব ভালো লেগেছে। ধরেন মেয়ে হিসাবে জীবনের কিছু অভিজ্ঞতা বা কিছু ব্যাপার হয়তো মানে ঠিক ওই অবস্থায় না থাকলে বোঝা যায় না, আমরা যা বলি বা আমরা লিখি, একজন নারী লেখিকা বা কবির লেখাটা যতখানি নিজের মনে হয় আমার কথাই বলছে, হয়তো বা একজন পুরুষ লেখকের লেখা অনেক ভালো হলেও ঠিক মনে হয় না যে আমার মতো করে বলছে, আমার কথা বললেও ঠিক আমার মতো করে বলছে মনে হয় না।
সংখ্যার বিচারে পুরুষ লেখকের তুলনায় নারী লেখকের সংখ্যা কেমন দেখছেন বইমেলাতে?
পুরুষের বিচারে তো অত বেশি হবে না, ধরেন 100 জন যদি নতুন ছেলে লেখক হন তাহলে নারী লেখিকা বা কবির সংখ্যা হয়তো তার মধ্যে 10 জন আমার কাছে মনে হয়েছে। সেই হিসাবে নারীদের অংশগ্রহণ তো সবসময় একটু কম।
আপনার কেন মনে হয় যে নারী লেখকের সংখ্যা কম?
আমার মনে হয় যে সময় একটা খুব বড় ব্যাপার, আমার কথাই বলতে পারি। ধরেন আমি চাকরি করি, তারপরে এটা তো প্রথমে আসে, তারপরেই আসে সংসার, এই দুইটা ব্যাপার প্রথমে আসে একজন মেয়ের জন্য, তারপরে হয়তো আমাকে সময় বের করে লেখালেখি করতে হয়। আমার মনে হয় নারী লেখিকা বা কবির জন্য সময় একটা বড় ব্যাপার, উনারা লিখতে চাইলেও লিখতে পারেন না। তাছাড়া ক্রিয়েটিভিটি একটা মুড বা মুহূর্তের ব্যাপার, ওই মুহূর্তে হয়তো লিখতে পারলে সেটা লেখা হতো, মুহূর্তটা হারিয়ে গেলে লেখা হয় না, বিভিন্ন কারণে হয়তো সে লেখাটা আর করা হয় না, এটা একটা ব্যাপার। তাছাড়া আমার মনে হয় সামাজিক ভাবে মেয়েদের সীমাবদ্ধতা, সময় করতে পারলেও অনেকের পরিবার পছন্দ করেন না লেখালেখি করা। আমি ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থেকে বলছি, এই সেন্সে যে আমার পরিচিত অনেক লেখিকাবি আছে যাদের জীবনসঙ্গী একদমই পছন্দ করেন না যে ওনারা লেখালেখি করেন, এবং লেখালেখি যদি ওনারা করেনও তাহলে বই প্রকাশ করা পর্যন্ত যেতে দিতে চান না। ওনারা যে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে দেন সেটাও অনেকের জীবনসঙ্গী পছন্দ করেন না, ছদ্মনামে দেন, সেটা সামাজিক দৃষ্টিভঙ্গির কিছু সীমাবদ্ধ আছেই। তাছাড়া মেয়েদের পক্ষে লিখতে ইচ্ছা হলেও আমরা অনেক কিছু লিখতে পারি না, একজন পুরুষ সাহিত্যিক যত সহজেই অনেক কিছু লেখেন। আমি নিজেই বলতে পারি আমার অনেক গল্প লেখার পর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই ব্যাপারগুলো কি আসলে আমার জীবনে ঘটেছে কিনা, অথচ একজন পুরুষ সাহিত্যিকের আমার মনে হয় না এই ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হতে। আমি দেখি ওনারা ধরেই নেন যে আমরা যদি কিছু লিখে থাকি সেটা হয়তো আমরা করে ফেলেছি, সেক্ষেত্রে চরিত্রহীনতা বা ওই ধরনের চারিত্রিক কিছু ব্যাপার আরোপিত হয়ে যায়, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সেটা হয় না। একজন মেয়ের কল্পনা শক্তিকে কেন জানি একটু খাটো করেই দেখা হয় যে আমরা কল্পনায় সেখানে যেতে পারবো না। এইসব বিভিন্ন কারণে অনেকেই লেখালেখি থেকে দূরে থাকেন, অথবা লিখলেও সেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন না বা বই বের করার চেষ্টা করেন। আমার পরিচিত বেশ কিছু লেখিকা কবি আছেন যারা অনেক ভালো লিখেন, কিন্তু ওনারা হয়তো কখনোই বই বের করবেন না, বা আমি জানি না কত বছর পরে বই বের করতে পারবেন এই ধরনের কিছু সমস্যার কারণে।
ডক্টর শিখা রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা শুনছিলেন ডক্টর শিখা রহমানের কথাগুলো। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা যেন ভাষা নিয়ে নানান কথাবার্তা বলি, আমাদের চিন্তা চেতনার কথা তুলে ধরি, এবং এই ভাষা নিয়ে কয়েকদিন ধরেই অনেকেই অনেক কথাবার্তা বলছেন। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে নানান কথাবার্তা চলছে, আলোচনা চলছে। আমি 4টি লাইন কবিতা পড়তে চাই ভবানীপ্রসাদ মজুমদারের, সেই বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে, আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এই যে আমরা যে বলি যে বাংলাটা ঠিক আসে না, এটা কতটা যুক্তিযুক্ত! বিশ্বের আনাচে কানাচে বাংলা ভাষাভাষীরা যেখানে যেখানে আছেন, তারা কিন্তু আমরা সবসময়ই চেষ্টা চালিয়ে যাই, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই আমাদের সন্তানেরা যাতে বাংলা ভাষাকে বুকে জড়িয়ে ধরে আগামীর পথে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কলকাতার আমি কলেজের কলকাতার একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সানিতা কুণ্ডু। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সানিতা কুণ্ডু।
নমস্কার, নমস্কার, ধন্যবাদ।
আপনার কাছে আমি প্রথমেই যেই প্রশ্নটি রাখতে চাই, কলকাতাতে কিভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে?
হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের কলকাতা জুড়ে প্রচুর অনুষ্ঠান হয়। শুধু কলকাতা জুড়ে নয়, একদম প্রত্যন্ত যে মফস্বল অঞ্চলগুলো সব জায়গাতেই এই মাতৃভাষা দিবসের একটা পালনের ব্যাপার থাকে। এবং সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূল বিষয়, প্রথমত শহীদ ভাষা শহীদদের স্মরণ করা হয়, তাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তারপরে সেই ভাষা শহীদদের ব্যাপারে আলোচনাও করা হয় যে সেই দিনটা কি রকম ছিল, কিভাবে 1948 থেকে ক্রমশ 1952 সালের দিকে এগিয়ে গেল ইতিহাস, এবং তারপর কি কি ঘটলো, কিভাবে বরকত জব্বারদের মৃত্যু হলো, এবং তারপরেও এই অনমনীয় সংগ্রামের ফলে শেষ পর্যন্ত 1956 সালে আমাদের বাংলা ভাষা আর একটি দেশের প্রধান, জাতির প্রধান ভাষা হয়ে উঠলো। সেটাকে তো সব রকম ভাবেই আমরা স্মরণ করি, এবং প্রচুর বইপত্র প্রকাশিত হয়, অনেক সেমিনার হয়, অনেক বক্তৃতা হয়।
গেল মাসে আপনাদের পশ্চিমবঙ্গে পালিত হলো বইমেলা, তো সেই বইমেলায় কেমন উপস্থিতি ছিল, কিরকম আপনি দেখেছেন পাঠকদের?
হ্যাঁ, পাঠক তো বইমেলায় সবসময় থাকে, 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার কথা বলছেন এটা, এবং সেখানে তো বাংলাদেশ এবং ভারতের দুটো প্রকাশনী, পত্র ভারতী এবং অন্য প্রকাশ, এই দুটো প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে প্রথম বই প্রকাশ হয়েছে বৈশাখ নামে। আর তাছাড়া আমাদের, আমরা যতই বলি যে বাংলা ভাষাকে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু প্রচুর লেখক লেখিকা আছেন যারা ভালো লিখছেন। আগেকার লেখকদের, লেখক লেখিকাদের বইপত্রও পড়া হচ্ছে এবং কেনাও হচ্ছে প্রচুর। আমরা তো পাঠক খুব কম দেখছি না, এটাই আমাদের একমাত্র আশার কথা যে বাংলা ভাষা এখনো যতটা আমরা মানে ভাবি যে এর বুঝি কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু প্রকাশনা সংস্থাও প্রচুর ভালো ভালো প্রকাশনা সংস্থা অনেক বের করছে এখন, ধানসিঁড়ি, রূপালি, তালপাতা, সোপান, পারুল, পরশপাথর, থিমা, একটু যারা পড়াশুনো করেন সাহিত্যের ব্যাপারে তারা এই ধরনের প্রকাশনাগুলোর সঙ্গে খুব পরিচিত, ভালো ভালো লেখা হচ্ছে। দেশ পত্রিকাতে তো আমাদের একটা দেশ পত্রিকার একটা বিশ্বব্যাপী সার্কুলেশন রয়েছে, সেখানে প্রচুর গল্প কবিতা বেরোচ্ছে, বেশ কিছু ভালো নতুন লেখক এসেছেন,
সেরকম কি চিত্র কলকাতাতেও
আসলে? না, কলকাতাতে অবশ্য এটা পাওয়া যাবে না, কেননা কলকাতাতে কবিতার দিক দিয়ে এবং গদ্যের দিক দিয়ে দুদিক দিয়েই নারী লেখিকাদের সংখ্যা প্রচুর। আপনারা সবাই জানেন বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য, তিলোত্তমা মজুমদার, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, তারপর কবিতাতে মল্লিকা সেনগুপ্ত, তিনি তো মারা গেছেন কিছুদিন আগে, এরকম যশোধরা রায়চৌধুরী, এবং এখনো প্রচুর লেখিকারা গল্প এবং কবিতা লিখছেন, রাকা দাশগুপ্ত, সরস্বতী সান্যাল এরা কবিতায়, শ্রেয়া ঘোষ, ঈশ্বরী ভট্টাচার্য গল্পে। আমি বিশেষভাবে বলবো সিডনিতে থাকেন ইন্দ্রাণী দত্ত, তাঁর গল্প আমার খুব ভালো লাগে, তন্বী হালদার গল্প লিখছেন,
এবং যেটি উনি যেটি বলছিলেন যে নারীরা তাদের নিজেদের অভিব্যক্তি যেভাবে প্রকাশ করতে পারেন, পুরুষরা যেভাবে পারেন, নারীরা সেভাবে পারেন না সামাজিক কারণে।
আমি বলবো যে এটা পারেন না দিক দিয়ে না বলে, নারীদের দৃষ্টিভঙ্গিটাই আসলে অন্যরকম। নারীরা সমস্ত বিষয়কে, সমাজ তো দুজনের জন্য, পুরুষের জন্য, নারীর জন্যও, কিন্তু নারীরা সমাজকে যে চোখে দেখতে পারেন সেই চোখে তো পুরুষ দেখতে পারবেন না, কাজে নারীদের যে আলাদা বক্তব্য, আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা জীবন দৃষ্টি, এগুলোকে প্রত্যেকটা সামাজিক বিষয়ে, সেগুলোকে আমরা সবসময় ক্রাইসিস বলবো তাই নয়, কিন্তু প্রত্যেকটা সামাজিক বিষয়েরই আসলে দুটো ব্যাখ্যা আছে, একটা পুরুষের চোখ দিয়ে আর একটা নারীর চোখ দিয়ে। নারীর চোখ দিয়ে নারীরা দেখেন, তাদের দেখাটা সম্পূর্ণ আলাদা হবে।
আর একটি শেষ প্রশ্ন করতে চাই, নারীদের ভূমিকা কিরকম হওয়া উচিত সন্তানদের বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে?
নারীদের ভূমিকা তো সবসময় নারীদের ভূমিকা বলতে আমি বলবো সন্তানদের চর্চার ক্ষেত্রে তো মায়ের ভূমিকার কথা বলা হচ্ছে মূলত, এবং মাতৃভাষা আর মা এই বিয়ের মধ্যে তো যোগাযোগ নিশ্চয়ই থাকবে, আমি নিশ্চয়ই মনে করবো না এবং আপনারাও মনে করবেন না যে ঘরে ঘরে মায়েরা বাংলা ভুলে যাচ্ছেন। কাজেই বাংলা আসলে ইংরেজি মিডিয়ামের স্কুলের একটা খুব চাপ রয়েছে বাংলা ভাষার উপরে, এটা ঠিক, কিন্তু তবুও আমি বলবো যে বাঙালি মায়েরা কিন্তু এখনো পর্যন্ত সন্তানদেরকে বাংলাতেই দীক্ষা দেন, এবং আমাদের দরকার আরো বেশি করে বাংলা পড়ার, অন্তত গল্প পড়ে শোনানো, সে ঠাকুমার ঝুলি হোক, লীলা মজুমদারের গল্প হোক, এবং তারপরে পরবর্তীকালে আরো আধুনিক বাংলা গল্প তো আরো অনেকই রয়েছে, শৈলেন ঘোষ রয়েছেন, রূপকথা, আধুনিক রূপকথা, এই ধরনের লেখা মধ্যে দিয়ে অন্তত শোনাতে শোনাতেও ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে তারা পরবর্তীকালে অন্তত বাংলা ভাষাকে আর যাই হোক ঘৃণা করতে শিখবেন। আপনি যে কবিতাটা দিয়ে শুরু করলেন সেটা সব ক্ষেত্রে সত্যি হয়ে ওঠার কথা নয়, এরকমটাই আমার মনে হয়,
সেই সুযোগটা যেন আর না হয়। সঞ্জিতা কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের নারী কণ্ঠে সময় দেওয়ার জন্য। বাংলা ভাষার চাইতে এত সুমধুর ভাষা আছে কিনা আমার জানা নেই। আজকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি নারী কণ্ঠ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বীর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে বাঙালি জাতি, ভালোবাসা আর শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
মায়ের ভাষা বাংলার জন্য জাতির যে বীর সন্তানরা শহীদ হয়েছিল সেই বীর শহীদদের জাতি স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল। একুশে প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এরপরে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। তারপর একে একে তিন বাহিনী প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের জনগণের পদভারে মুখরিত হয়ে ওঠে স্মৃতির মিনার, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে আসা বাঙালি এভাবেই ভাষা শহীদদের কথা স্মরণ করলেন।
1952 সালে ভাষা মহান ভাষা আন্দোলনে যে চেতনা ছিল, পুরো মুসলিম হলে এই প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল, এবং শিক্ষার্থীরা 140 ধারা ভেঙে তারা ভাষা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তাই আজকে তার বিনিময়ে আমরা এই ভাষার যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আমরা চাই আগামীতে উচ্চশিক্ষার মাধ্যম যেগুলো আমরা ইংলিশে পড়ি, আমরা চাই এগুলো বাংলায় পড়তে।
রফিক, জব্বার, বরকত, সালাম, তারা যারা জীবন দিয়েছেন ভাষার জন্য, আমরা মূলত এসেছি এই জন্য তাদের স্মরণ করার জন্য, তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। এবং আমরা চাই যে বাঙালি এই বাংলা ভাষাটাকে লক্ষ্য প্রাণের বিনিময়ে যেটা অর্জন করেছে সেটাকে ধরে রাখুক, এবং নেক্সট আগামী প্রজন্ম যেটা আছে, আগামী প্রজন্মটাও এইভাবে বাংলা ভাষাটাকে সবসময় ভালোবাসুক এবং তাদেরকে মনের মধ্যে এটাকে ধরে রাখুক।
আমরা চাই যে সবাই বাংলা শুদ্ধ করে কথা বলুক,
তরুণ প্রজন্ম যাতে আসে এখানে দেখে, ফেসবুক পত্রিকায় আর টিভিতে যাতে না দেখে, এমনি সরাসরি আর কি যেভাবে আর কি মানুষ যেভাবে ফুল দেয় সেভাবে আসে, যাতে জিনিসটা সেলিব্রেট করে আর কি।
1952 সালের এই দিনে 21 ফেব্রুয়ারি অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দিনটা আমরা ছিনিয়ে এনেছি। আমরা অবশ্যই এটা আমাদের বাঙালি জাতির জন্য গর্ব, আমরা এটা ভবিষ্যতেও এটা ভালোভাবে পালন করতে চাই, এতে তরুণদের শিক্ষা দিতে চাই নতুনভাবে।
আমার ভাই রক্তে লাগানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মাইলে অশ্রু করাই ফেব্রুয়ারি।
ভাষা শহীদদের জন্য ফুল আমি দিতে এসেছি।
পৃথিবীতে আর কোথাও এমন কোনো ইতিহাস নেই যে যারা নিজের মায়ের ভাষার জন্য জীবন দান করেছিল। আমরা সেই সব বীর ভাষা সৈনিকদের আমরা হৃদয় অন্তঃস্থল থেকে আমরা তাদের আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি।
আমরা শহীদ মিনারে এসেছি সবাইদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে।
পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, জেলা আমাদের নদিয়া। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের এই পবিত্র দিনে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে এবং তার যে পূর্ণতা আমরা পেয়েছি সেটা 21 ফেব্রুয়ারি, আজকে সেই পবিত্র দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের সৌভাগ্য, আমাদের প্রণাম।
ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো বাঙালির ঢল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 21-এর প্রথম প্রহর থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
বিয়োগলে করুণ সুর আর রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় 21-এর প্রথম প্রহরের কার্যক্রম। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি। ভোরে প্রভাত ফেরিতে ঢল নামে জনতার। শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করে নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। 21-এর চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শহীদ মিনারে আসা হাজারো মানুষ।
21 মানে আমাদের চেতনা। আজকের দিনে আমরা ফুল দিতে এসেছি শহীদদের স্মরণে। আজকের দিনে ভাষা আন্দোলনের জন্য আমরা জানি অনেকে শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে ফুল দিতে এসেছি।
21টা বলতে যেটা আমার মনে হয়, নির্ভয়ে কথা বলা, কেউ বাধা দিবে না কখনো, নির্ভয়ে কথা বলা, সেটাই মনে করি আমি 21, নিজের ভাষায় কথা বলা।
21 মানে হচ্ছে মাতৃভাষার জন্য ভালোবাসা, 21 মানে হচ্ছে দেশের জন্য ভালোবাসা। ভাষার জন্য কতটা আকুলতা থাকলে মানুষ প্রাণ দিতে পারে সেটা বাঙালি প্রথম দেখিয়েছে, এরপর অনেকেই হয়তো করেছে কিন্তু বাঙালি সেটা করেছে। এই জন্য 21 আমাদের সব চেতনার মূল, কারণ 21 ফেব্রুয়ারির পরে আমরা আসলে ভাষা আন্দোলনের পরে 71 এসেছে, আমরা স্বাধীন হয়েছি। তাই 21 না আসলে হয়তো বাঙালি জীবনে বাংলাদেশ আসতো না।
52 ভাষা শহীদদেরকে স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি শহীদ মিনারে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে ফুল দিতে এসেছি। আজকে আমাদের 67তম ভাষা আন্দোলনের দিবস, আজকে 21 ফেব্রুয়ারি, এই জন্য আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে শ্রদ্ধা নিবেদন।
এদিকে অমর 21 উপলক্ষে দিনভর আয়োজন করা হয় আলোচনা সভা, পথনাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভাষার দাবিতে বাঙালির এই আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে মাতৃভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রেরণা যুগিয়েছে বলে দাবি করা হয় এইসব অনুষ্ঠানে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাংলাদেশের উত্তরের জেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।
দেশের অন্যান্য জেলার পাশাপাশি উত্তরাঞ্চলের জেলাগুলোতেও নানা আয়োজনে পালিত হয়েছে মহান 21 ফেব্রুয়ারি।
ভাষা আন্দোলন আমাদের গর্ব, এই গর্ব নিয়ে আমরা বেঁচে থাকতে চাই।
21-এর দিনটা আমরা খুবই ভালোভাবে, খুবই গর্বের সহিত পালন করি, কারণ এই দিনে আমরা মাতৃভাষা পেয়েছিলাম।
21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এই দিনে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি। এই ভাষার জন্য অনেক ছাত্ররা জীবন দিয়েছে, আর আমরাও ছাত্রছাত্রী, তাই আমরা এই ভাষাকে অনেক সম্মান করি এবং আমরা চাই যে সারা জীবনে এই ভাষাটা রক্ষা করতে পারি আমরা। যেন
আজ মহান ভাষা দিবস, সকালে র্যালি করেছি, ফুল দিয়েছি, ভালো লেগেছে।
এদিকে ভাষা শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চালু করার দাবি জানিয়েছেন লোক সংস্কৃতি বিশেষজ্ঞ ডক্টর বেলাল হোসেন।
শহীদদের যে দাবি ছিল, তাদের যে আত্মত্যাগের ব্যাপারটি ছিল, সেই আত্মত্যাগকে যদি আমরা সত্যি মূল্যায়ন করতে চাই, তো সেই মূল্যায়নের জন্য আমাদের যেটি দরকার, একেবারে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার শুধুমাত্র প্রাইভেট দিক নয়, আমাদের দেশে এখনো আমরা বিশেষ করে শিক্ষিত মানুষও আঞ্চলিক ভাষায় কথা বলি, প্রমিত ভাষার মর্যাদাটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, তো প্রমিত ভাষাটার প্রতি একটু আমাদের গুরুত্ব দিতে হবে।
21-এর চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর ভাষা দিবস পালন করে থাকে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে অন্যান্য বছরের মতো এবারও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা। গেল 28 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রচুর তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া থাকলেও মাতৃভাষার প্রতি ভালোবাসা জানাতে আসা মানুষের কোনো কমতি ছিল না। এ নিয়ে রয়েছে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের প্রতিবেদন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে অন্যান্য বছরের মতো এবারও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান মালা।
আমরা প্রতিবারের মতোই এবারও মুক্তধারার সহযোগিতায় জাতিসংঘের সামনে এই চত্বরে আমরা একুশে ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করছি এবং আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে এখানে প্রবাসীদের সাথে। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি জাতিসংঘে কীভাবে বাংলা ভাষাকে আরও প্রচার করা যায় এবং প্রতিষ্ঠিত করা যায়, সেজন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।
21 ফেব্রুয়ারি বাঙালির চেতনায় একটি অবিস্মরণীয় দিন। সেই চেতনাকে আজকে আমরা জাতিসংঘের সামনে এত সুন্দর একটি শহীদ মিনারের মাধ্যমে নিজেদেরকে যে প্রকাশ করতে পারছি, এটি অত্যন্ত গর্বের বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক, যারা এই চেতনার মঞ্চ এবং মুক্তধারা ফাউন্ডেশন যারা এটি করছেন, এবং আপনাদের সকলকে এর মাধ্যমে বাংলাদেশের যে ভাষার প্রতি ভালোবাসা, পৃথিবীর সব ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ যে নেতৃত্ব দিচ্ছে, সেটি জাতিসংঘের সামনে আজকে এই তোরণ নির্মাণের মাধ্যমে এবং ঠিক 12:01 বাংলাদেশের সাথে সহ একই সাথে 21 ফেব্রুয়ারি পালনের মাধ্যমে আমরা সমগ্র নিউ ইয়র্কবাসী একসাথে শহীদ দিবস এবং আন্তর্জাতিক ভাষা দিবস পালন করব।
বাঙালি কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রসার করার লক্ষ্যে এটা প্রথমে শুরু করেছিলাম। এর মধ্যে ইউনেস্কো এবং জাতিসংঘ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা বাঙালি হিসাবে এই জন্য গর্ববোধ করি।
অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আজকে নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চের 28 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি।
বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা নিউ ইয়র্ক গেল 28 বছর ধরে একটানা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রবল তুষারপাত সহ প্রতিকূল আবহাওয়া থাকলেও মাতৃভাষার প্রতি ভালোবাসার জানাতে মানুষের কোনো কমতি ছিল না।
আমার ভয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বিশ্বব্যাপী। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অধ্যুষিত সবগুলো এলাকায় আয়োজন করা হয় প্রভাত ফেরি, অস্থায়ী শহীদ মিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান মালা। একুশের প্রথম প্রহরে নানা স্থানে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। একুশ নিয়ে এখন শুনুন সেলিম হোসেন ও তাহিরা কিবরিয়ার বিশেষ প্রতিবেদন।
ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য।
যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও কবিতার জন্য।
আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।
আমরা এসেছি জালিমের ফাঁসির দাবি নিয়ে।
যুক্তরাষ্ট্রে আজ 21 ফেব্রুয়ারি।
হ্যাঁ, সমগ্র বিশ্বের প্রবাসী বাঙালি বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগকে স্মরণ করছেন। যুক্তরাষ্ট্রে নানা জায়গায় পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষার সংবাদ আমরা আকবর হায়দার কিরণের কাছে ইতিমধ্যেই পেয়েছি। ওয়াশিংটন ডিসিতে সম্মিলিত একুশে পালিত হবে। আমাদের সঙ্গে বোধহয় ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ওয়াশিংটন ডিসির সম্মিলিত একুশে পালনের যে সমন্বয়কারী শামীম চৌধুরী, আমরা একটু জেনে নেই।
নিশ্চয়ই
শামীম চৌধুরী,
শামীম ভাই আপনি আছেন লাইনে?
হ্যাঁ আমি আছি আপনাদের সাথে।
আচ্ছা, এবার এবার একুশের অনুষ্ঠানে কি থাকছে?
আমরা একুশের, আপনারা একটু আগেই একটা অসাধারণ কবিতার আবৃত্তি করলেন, যে কবিতাটি 52 সালের 21 ফেব্রুয়ারিতে মাহবুবুল্লাহ সাহেবের লেখা ভাষা সৈনিক। এই যে চেতনাটা, এই চেতনাটাকেই আমরা ধারণ করতে চেষ্টা করছি এবার, যে 1952 সালের ঘটে যাওয়া ঘটনাগুলো এবং সেই সাথে সাথে সেই সমসাময়িক সময়টাকে আমরা আবারও একটু ইতিহাসের দিকে ফিরে তাকানোর চেষ্টা করছি। এবারের আমাদের একুশের অনুষ্ঠানের প্রতিপাদ্য যে ফিরে দেখা 1952-কে, ফিরে দেখা 21 ফেব্রুয়ারি সেই দিনটাকে, এবং সেই দিনটিকে কেন্দ্র করে যে আন্দোলনগুলো সূচনা হয়েছিল সেই অনুষ্ঠানগুলোকে আমরা বিবেচনায় আনছি। আমাদের এবারের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা ফিরে দেখতে গিয়ে একুশের প্রথম কবিতাটি, অর্থাৎ আপনারা যে মাহবুবুল আলম সাহেব ভাষা সৈনিকের যে কবিতাটি আবৃত্তি করলেন সেই কবিতার একটা অনবদ্য আবৃত্তির অংশ আমাদের আছে। একুশের আব্দুল গাফার সাহেবের লেখা অজেয় অনন্তকালের একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেই গানটি আমরা 13টি ভাষায় পরিবেশিত হবে।
চমৎকার, চমৎকার একটি উদ্যোগ। আর
বিষয় আনতে চাচ্ছি সেটা হলো যে প্রথম যে নাটকটি লেখা হয়েছিল শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী সাহেবের লেখা যে খবর নাটকটি হয়েছিল, যেটি 1953 সালের জেলখানায়, জেলখানার ভিতরে লেখা হয়েছিল এবং সেখানে কয়েদি যারা ছিলেন রাজনৈতিক তারাই সেটি সেই
নাটকটি করেছিলেন,
খণ্ডাংশ আমরা এখানে উপস্থাপন করব।
আমরা আশা করছি প্রতি বছরই এই অনুষ্ঠান আরো মানে একবারের চেয়ে আরেকবার ভালো হবে, ভবিষ্যতে আরো ভালো হবে। এবারের অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম চৌধুরী।
একুশে অ্যালায়েন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এবং আপনাদের প্রতি ধন্যবাদ। 23 ফেব্রুয়ারি শনিবার দিন বিকেল 5টায়
ধন্যবাদ। 21 ফেব্রুয়ারির অনুষ্ঠানমালায় বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যেটি একেবারে সকলেই অংশ নেন সেটি হচ্ছে প্রভাত ফেরি। আল মাহমুদের প্রভাত ফেরির কয়েকটি অংশ বলছি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত।
প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমার নেবে সঙ্গে বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।
21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের নিয়ে অনুষ্ঠিত ছবি আঁকা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতি বছর এখানকার অনুষ্ঠানগুলোতে। মহান একুশের আয়োজনে শিশু কিশোররা সাবলীল বাংলায় আবৃত্তি করেন বাংলা কবিতা।
হ্যাঁ, তাদের রংতুলির আঁচড়ে উঠে আসে বাংলাদেশ, তার প্রকৃতি ও সংস্কৃতি। তারা দেখেননি হয়তো অনেক কিছুই, কিন্তু তাদের সেই কাল্পনিক জগতে সত্যি বাংলার রূপ উঠে আসে। আর আমেরিকা সহ বিশ্বের যে প্রান্তেই বসবাস করুক না কেন, বাঙালিরা তাদের নিজেদের সন্তানদের শেখাতে চান বাংলা ভাষা। তাই তো আমেরিকায় ভিন্ন ভাষার গণ্ডিতে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের এই প্রজন্মের ছেলেমেয়েরা চমৎকার করে বলতে পারেন বাংলা ভাষা। আমরা বাংলায় কথা বলি, 21 ফেব্রুয়ারি, ভাষার জন্য যুদ্ধ ইত্যাদি অনেক কিছু, তখন বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের চেতনায় ধারণ করে এবং সেই বীজ আমরা যে বপন করতে পেরেছি আমাদের সন্তানদের মাঝে,
ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আমরা রেখে যাচ্ছি। আমি স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদের কয়েকটি লাইন বলছি। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন, শিওরে যার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং।
ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর, বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়
পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই তো আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক ভাস্কর।
কি অপূর্ব! আচ্ছা, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যান্য জায়গা থেকে যারা একুশে পালন করছেন, আমার মনে হয় নিউ ইয়র্ক থেকে আদনান সৈয়দ আছেন, ফ্লোরিডা থেকে রফিকুল হকের যুক্ত হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনাদের একুশের অনুষ্ঠান কেমন হচ্ছে, কি করছেন?
আমাদের এখানে বরাবরই ফ্লোরিডাতে একুশের এই উৎসবটা খুব জমজমাট ভাবে হয় এবং আমাদের এখানে বিভিন্ন সংগঠন তারা সংঘবদ্ধ ভাবে অনেক সময় আবার আলাদা আলাদা ভাবেও একুশ পালন করে থাকেন এবং এখানে
এবারও
অস্থায়ী
শহীদ মিনার হচ্ছে এবং প্রভাত ফেরি, ফুল দেওয়া সবই,
প্রভাত ফেরি জি এগুলো সম্পূর্ণ এখানে আমাদের হয়েছে। মধ্যরাত্রি পরে শহীদ মিনার যে পুষ্পার্ঘ অর্পণ, তারপরে আমাদের অনুষ্ঠান
সাংস্কৃতিক অনুষ্ঠান। জি, অসংখ্য ধন্যবাদ রফিকুল হক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
হ্যাঁ সেলিম, আপনার মনে আছে জাস্ট গত সপ্তাহে হ্যালো আমেরিকায় আমরা আমাদের শ্রোতা
বাংলা ভাষা নিয়ে আলোচনা হচ্ছিল।
শুধু তাই নয়, শ্রী যে শহীদ মিনার বা এই আমেরিকাতে অনেক জায়গায় স্থায়ী শহীদ মিনার তৈরি হচ্ছে, তার একটি আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম গিয়েছিলেন
টেক্সাসের হিউস্টনে, আমি তার আগের বছর প্যাটারসন থেকে একটি স্থায়ী
শহীদ মিনার তৈরি হয়েছে।
ভাষা আন্দোলনের ইতিহাস তো আমরা কম বেশি সবাই বাঙালিরা জানি, তো ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরও কিন্তু অনবদ্য ভূমিকা ছিল।
নিশ্চয়ই,
আপনি একটু ছোট করে বলবেন?
হ্যাঁ, ধন্যবাদ সেলিম। আমরা প্রথমেই দেখছি যে ভাষা সৈনিক ডক্টর হালিমা খাতুন তার স্মৃতিচারণে লিখেছিলেন, যার নাম যার কথা লিখেছিলেন তিনি হচ্ছেন নাদিরা বেগম। তিনি লিখেছেন, নাদিরা বেগম তখন আন্দোলনের কিংবদন্তি নায়িকা, অনেকবার জেল খেটেছেন। 1952-র 10-ই ফেব্রুয়ারি রাতে আমি নাদিরা বেগমের কাছ থেকে চিঠি লিখিয়ে আনি, মেয়েরা পরদিন সকালে আমতলার সভায় অংশগ্রহণ করেন। তার চিঠির ভাষা ছিল এমন, বাংলা ভাষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এটাকে প্রতিহত করার জন্য আন্দোলন চালিয়ে যাও। হ্যাঁ, ভাষাকন্যা নাদিরা বেগম তিনি ছিলেন ভাষা আন্দোলনের সূচনা লগ্নের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রভাষক ছিলেন তিনি। 1948 সালের 16-ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলতলায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অনুষ্ঠিত সভাতে তিনি অংশগ্রহণ করেন এবং ওই সভায় পুলিশি অ্যাকশনে তিনি আহত হয়েছিলেন। ভাষা আন্দোলনের সূচনা লগ্নে তার প্রচেষ্টায় কামরুননেসা স্কুল, বাংলা বাজার স্কুল, ইরেন মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে তিনি নারীদের উদ্বুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে অনেক নারী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
এখনো পর্যন্ত নারীরা এগিয়ে আসছেন, অসংখ্য ধন্যবাদ ইতিহাস
বলার জন্য। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি।
আমাদের সঙ্গে ভারতে ভাষা দিবস পালনের জন্য যুক্ত হয়েছেন ইতিমধ্যেই পরমাশিস ঘোষ রায়, আমরা তার কাছ থেকে একটু শুনে আসি
সেখানে কিভাবে ভাষা দিবস এবং 21-শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। পরমাশিস, আপনি আছেন, আপনি আমাদের বলবেন?
খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে।
সংক্ষেপেই বলবো, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের মনে একটাই কথা, ভাষা আন্দোলনের আজকে উদযাপনের দিনে একুশ আমার মাতৃভাষার দুঃখিনী বর্ণমালা, একুশ আমার বোধের গভীরে চেতনার আলো জ্বালা, সাধারণ মানুষ থেকে সরকার, 21-শে ফেব্রুয়ারি দিনটা আজকে এক কথায় হুইপ জারি করেছে। 21-শে ফেব্রুয়ারি দিনটি সরকারি স্তরে, বেসরকারি স্তরে, স্কুল কলেজে, পঞ্চায়েত ব্লক সাব ডিভিশন জেলা রাজ্য সমস্ত স্তরে 21-শে ফেব্রুয়ারি দিনটি পালন করতেই হবে, যারা আমরা বাংলা ভাষাভাষীর মানুষ এবং যার নাম পশ্চিম বাংলা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের নামকরণ হওয়া উচিত বাংলা এবং বাংলা ভাষার রাজ্যে।
আমরা জানি আপনি একুশের অনুষ্ঠানের নানান মানুষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আজকে আমরা তাদের কথা আর শোনাতে পারবো না, কারণ আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পরমাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
বাংলা ভাষার প্রসারে বিশ্বের প্রসার বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ুক, সারা দুনিয়ার যেখানেই থাকুক, প্রজন্মের পর প্রজন্ম বাংলার জয় অব্যাহত থাকুক, আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষা, সংস্কৃতি এবং সব কিছু। বাহান্নের একুশে ফেব্রুয়ারির বাংলার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই ভাষা শহীদদের প্রতি আনত শ্রদ্ধা জানিয়ে আজকে শেষ করছি।
শেষ করবার আগে কবি শামসুর রহমানের কয়েকটি লাইন আমি বলতে বলতে শেষ করতে চাই। আপনাদের সঙ্গে যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একাত্তরে পুনরায় হত্যা করে ওরা আমাকেই, আমাকেই হত্যা করে ওরা পথের কিনারে, এভিনিউর মোড়ে, মিছিলে, সভ্যতায়, আমাকেই হত্যা করে ওরা, হত্যা করে বার বার। তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে রয়ে যাবে?
মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে কে যায় গান।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা দেশের দক্ষিণ সীমান্তের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণাকে চ্যালেঞ্জ করে একটি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। প্রতিনিধি পরিষদের সদস্য টেক্সাসের জোয়াচিন ক্যাস্ট্রো আগামীকাল শুক্রবার এই প্রস্তাব দাখিল করবেন এবং মার্চ মাসের মাঝামাঝি দিকে প্রস্তাবটি ভোটের জন্য প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে। গতকাল বুধবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি একটি চিঠি প্রকাশ করেন যেখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান বিধায়কদের এই প্রস্তাবের সহ উদ্যোক্তা হিসেবে স্বাক্ষর দিতে আহ্বান জানান এবং বলেন যে এই পদক্ষেপ খুব দ্রুতই এগিয়ে যাবে। ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকার প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাশ হবার সমূহ সম্ভাবনা রয়েছে, তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে এই প্রস্তাব পাশ করাতে হলে ট্রাম্পের দলের বেশ কিছু সদস্যকে তাঁর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বাহিনী ইসলামিক স্টেটের যোদ্ধাদের একটি দলকে ইরাকের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত করেছে। তারা এখন ওই জঙ্গি গোষ্ঠীর অধীনে থাকা সিরিয়ার শেষ অংশটি জঙ্গিমুক্ত করার চূড়ান্ত অভিযানের জন্য অপেক্ষা করছে। ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা আজ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে আজকের ইসলামিক স্টেটের 150 জন ইরাকি সদস্যকে ইরাকে হস্তান্তর করা হয়েছে এবং বার্তা সংস্থা রয়টার একজন স্থানীয় ইরাকি মেয়রকে উদ্ধৃত করে বলছে যে 10 ট্রাক করে ইরাকি ও বিদেশি যোদ্ধাদের ইরাকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ট্রাকগুলোতে শত শত লোককে নিয়ে যাওয়া হয় এবং অন্তত 2টি ট্রাকে আত্মসমর্পণকারী আইএস জঙ্গিরা ছিল। কোনো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন যে বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে আটক ব্রিটেনে জন্ম নেওয়া ইসলামিক স্টেটের বধূর নাগরিকত্ব বাতিল করার জন্য ব্রিটিশ সরকারের প্রচেষ্টা বাধার সম্মুখীন হতে পারে এবং পাল্টা আপিলে সেটাই বাতিল হয়ে যেতে পারে। ব্রিটেনে একজন সাবেক শীর্ষ আইনজ্ঞ নাজির আফজাল ভয়েস অফ আমেরিকাকে বলেন তিনি মনে করছেন যে এই সিদ্ধান্ত অবৈধ বলেই বিবেচিত হবার সম্ভাবনা রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2 দিনের সফরে আজ বেজিং গিয়ে পৌঁছেছেন। সম্প্রতি জামাল খাশোগজির হত্যার কারণে তাঁর দেশের আন্তর্জাতিক ক্ষুণ্ণ ভাবমূর্তিকে চাঙ্গা করে তোলা এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যই হচ্ছে সৌদি যুবরাজের এই সফরের উদ্দেশ্য। তবে সৌদি আরব এবং চীনের এই সুসম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে প্রচুর।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক লাইভে সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন সৌগান চাং। আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ।
আপনাদের সবাইকে আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.